ক্লাস 9-কে আমি পড়াচ্ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পটা। গল্পটার অনেকখানি অংশই শেষ হয়েছে, সামান্য একটু অংশ আছে, খুবই ছোট গল্প। আজকে আশা করি শেষ করতে পারবো, শেষ করব। এখন আগেই বলেছি লালুকে নিয়ে শরৎচন্দ্রের আরও 3টে গল্প আছে, একটা হচ্ছে, আরও 2টো গল্প আছে, মোট 3টে গল্প। একটা হচ্ছে লালুর পাঁঠাবলি, অর্থাৎ পাঁঠাবলিকে কেন্দ্র করে লালুর একটা ঘটনা, আর শ্মশানে লালু যে বীরত্ব দেখিয়েছিল, যে নির্ভয়তার পরিচয় দিয়েছিল, তার একটা গল্প, এখানে আর একটা ঘটনা। এগুলো শরৎচন্দ্রের সব ছেলেবেলার গল্প থেকে নেওয়া হয়েছে। শরৎচন্দ্রের ছেলেবেলাকে কেন্দ্র করে যেসব ঘটনাগুলো ঘটেছে তাকে নিয়ে যে গল্পগুলো রচিত, ছেলেবেলার গল্প বলে শরৎচন্দ্রের একটা বইও আছে, সেইখান থেকে নেওয়া এগুলো আমরা পড়েছি। আচ্ছা, আজকে শেষ অংশটা পড়ব। তার আগে আমি প্রথমে কি ঘটলো না ঘটলো একটু সূত্রটা ধরিয়ে দিচ্ছি, সেই সূত্র অনুযায়ী সূত্রটা ধরিয়ে দিয়ে তারপরে আমি শুরু করব। আমাদের এই লালু গল্পটাতে লালুই মুখ্য চরিত্র, লালুকে কেন্দ্র করেই সমস্ত ঘটনা ঘটেছে, কিন্তু লালু কিন্তু আমাদের সামনে কখনো আসেনি, আড়ালেই থেকে তার সমস্ত কাণ্ডকারখানাটা আমাদের আড়ালে, অথচ প্রত্যেকটা ঘটনার পেছনে লালুর উপস্থিতি, যা যা ঘটেছে সব লালুকে কেন্দ্র করেই, তাই গল্পের নাম লালু। লালুর পরিচয় দেওয়া হলো, গল্পকথকের সঙ্গে লালুর যে সম্পর্ক সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। লালু পরিচয়ের মধ্যে লালু শরৎচন্দ্রের ছেলেবেলার এক বন্ধু বা গল্পকথকের ছেলেবেলার বন্ধু লালু, তারা একই স্কুলে একই ক্লাসে পড়ত। খুব দুষ্টু ছিল লালু। লালুর চরিত্রের মধ্যে ছিল কি করে মানুষকে জব্দ করা যায়, এরকম নানা রকম পরিকল্পনা তার মাথায় খেলত, ঘুরত। এবং এত দুষ্টুমি করা সত্ত্বেও লালু কিন্তু পড়াশোনায় কখনো ফাঁকি দিত না, সে কিন্তু নিষ্ঠা ভরে পড়াশোনাটা করত এবং প্রতিবার ফার্স্ট হতো, অথচ ভয়ঙ্কর দুষ্টু। লালুর এই দুষ্টুমিটা তার মা সহ্য করতে না পারলেও বাবার লালুর দুষ্টুমিতে অত গুরুত্ব দিতেন না, এইরকমভাবেই চরিত্রটা আমাদের সামনে ফুটে উঠেছে। এখন প্রথম লালুর দুষ্টুমির পরিচয় পাই আমরা, লালু তার মাকে একটা রবারের সাপ দেখিয়ে ভয় দেখিয়েছিল এমনই, যে ভদ্রমহিলা অর্থাৎ লালুর মা নন্দরানী তিনি পা মুচকে কিছুদিন অসুস্থ হয়েছিলেন, মা ভীষণ রেগে গিয়েছিলেন লালুর ওপর এবং ঠিক করেছিলেন এমন একজন গৃহশিক্ষক, প্রাইভেট টিউটর তার জন্যে ঠিক করে দেওয়া হবে, যিনি সন্ধেবেলা এসে লালুকে পড়াবেন, আর তাহলে আর লালুর দুষ্টুমি করার সময় পাবে না। অর্থাৎ লালুর দুষ্টুমিগুলো হয়তো সেই সন্ধেবেলার ওই দিকটাতেই বেশি ছিল। তা লালুর মা তার স্বামী অর্থাৎ লালুর বাবাকে কথাটা বলতেই লালুর বাবার সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন, কারণ তিনি তার স্ত্রীকে অর্থাৎ লালুর মা নন্দরানীকে জানালেন যে তিনি নিজে কখনো গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেননি, নিজে পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করেছেন এবং গৃহশিক্ষক ছাড়াই কষ্ট স্বীকার করে
তিনি পড়াশোনা করেছেন এবং এক পরবর্তীকালে একজন বড় উকিল হয়েছেন। তাই তার ছেলে লালুও এরকম কোনো প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষকের সাহায্য নিয়ে পড়াশোনা করবে না, ওকেও কষ্ট করে সমস্ত কিছু সহ্য করে অসুবিধাগুলো নিজের বুদ্ধি দিয়ে কাটিয়ে তাকে বড় হতে হবে। সুতরাং তার কোনো গৃহশিক্ষক বা প্রাইভেট টিউটর রাখা যাবে না। লালুর বাবা পরিষ্কার লালুর মাকে সে কথা জানিয়ে দিলেন। তবে হ্যাঁ, একটা শর্ত, কোনোবার লালু যদি প্রতিবারই প্রথম হয়, ফার্স্ট হয় ক্লাসে, কোনোবার যদি সেকেন্ড হয়ে যায় বা দ্বিতীয় হয়, তখন লালুর একজন গৃহশিক্ষক রাখার কথা চিন্তা করা যেতে পারে, কিন্তু তার আগে নয়। লালু বাবার সেই সিদ্ধান্তে, ডিসিশনে লালু সেই যাত্রা বেঁচে গেল, কিন্তু মা তার ওপর গৃহশিক্ষক রাখতে চেয়েছিল, মার ওপর সে ভীষণ রেগে গেল। সে তক্কে তক্কে থাকলো, সুযোগের প্রতীক্ষায় থাকলো কখন সে মাকে জব্দ করবে, কারণ মাই বাড়িতে রাখার ব্যবস্থা করেছিলেন। লালুর কাছে গৃহশিক্ষক আর পুলিশ একই ব্যাপার সে মনে করত। একদিন লালুর সুযোগ এসে গেল, কিভাবে সুযোগটা এলো তাই নিয়েই আমাদের পরবর্তী অংশ। লালুর মা বিরাট বাড়ি করেছেন মানে পুরনো বাড়িটাকেই ভেঙে চুড়ে নতুন করেছেন, তিনতলা বাড়ি করেছেন। তা লালুর মায়ের ইচ্ছা গুরুদেবকে একবার ডেকে এনে গুরুদেবের পায়ের ধুলো দিয়ে বাড়িটাকে পবিত্র করবেন, কিন্তু গুরুদেবকে যতই বলেন গুরুদেব আসতে চান না। তার কারণ হচ্ছে তিনি থাকেন ফরিদপুরে। ফরিদপুর আগেই বলেছি পড়ানোর সময়, সেটা এখন বাংলাদেশে। ফরিদপুর থেকে এই বৃদ্ধ বয়সে আসা এত দূর তার পক্ষে খুব কষ্টকর। সুতরাং প্রতিবারই তিনি এড়িয়ে গেছেন, কিন্তু এবার তিনি কাশিতে এসেছেন, গঙ্গা স্নান, সূর্যগ্রহণ উপলক্ষে গঙ্গা স্নান করবেন। তখন ফেরার পথে তিনি নন্দরানীর বাড়িতে পায়ের ধুলো দিয়ে দেখা দিয়ে যাবেন। নন্দরানী এতে খুব আনন্দিত হলেন এবং যেদিন গুরুদেব আসবে তার আসার জন্যে, তারকে সেবা যত্ন করার জন্যে সকাল থেকেই নানা রকম তোড়জোড় শুরু করে দিলেন। অবশ্য তার কিছুদিন আগে থেকেই গুরুদেবের জন্য একতলায় সমস্ত ব্যবস্থা হলো, নতুন ফার্নিচার খাট সব আনা হলো, ফিতের খাট, ঠাকুর পূজা অর্চনা, আহ্নিক মন্ত্রজপ, এসবের সমস্ত ব্যবস্থা যে ঘরে শোবেন সেই একতলার ঘরেই করা হলো, কারণ ওপরে উঠতে তাঁর কষ্ট হবে, বৃদ্ধ মানুষ, একদম তিনতলায় হয়তো ঠাকুর ঘর, কষ্ট হবে, একতলাতে তার ব্যবস্থা হলো। গুরুদেব এলেন নির্দিষ্ট দিনে, কিন্তু যেদিন এসেছিলেন সেদিন ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, বাইরে যেমন ঝড় তেমনি বৃষ্টি হয়েই চলেছে। গুরুদেব এলেন, গুরুদেবকে যথাসাধ্য সেবা যত্ন করলেন, ভালো করে খাওয়ালেন, তারপরে তাকে নরম বিছানায় শুতে দিলেন। নন্দরানী লালুর মা নিজে বিছানা তৈরি করে মশারি টশারি গুঁজে দিয়ে গেলেন গুরুদেব শোয়ার পর। এরপর গুরুদেব যখন সবেমাত্র ঘুমটা এসেছে মাঝরাত্রি, তখন হঠাৎ তার পেটের একটা জায়গায় ঠান্ডা, বরফ ঠান্ডা জল পড়ল, ফোঁটা, এক ফোঁটা, দু ফোঁটা, তিন ফোঁটা পড়তেই লাগলো। গুরুদেব ভাবলেন ছাদ হয়তো ফেটে গিয়ে বাইরের বৃষ্টির জল তার গায়ে পড়ছে, তিনি খাটটাকে সরিয়ে নিলেন, কিন্তু আবার সেই পেটের নির্দিষ্ট জায়গাতেই জলটা পড়তে লাগলো। আবার সরালেন, এদিক ওদিক করে দেখলেন না, সব জায়গাতেই তার পেটে জল পড়ছে এবং ওই একই জায়গায়। তখন তিনি ভাবলেন যে সমস্ত ঘরটা বোধহয় পশ্চিমের রোদে ফেটে গেছে, তাই ফাটা ছাদ দিয়ে বাইরের বৃষ্টির জল পড়ছে। এই অবস্থায় কি করবেন, ভয় পেলেন ছাদ পুরো ভেঙে তার মাথার ওপর পড়তে পারে, এই ভয়ে তিনি বাইরে বেরিয়ে এলেন। বাইরে আর এক অসুবিধা, বাইরে একই ঘুটঘুটে অন্ধকার, সামান্য একটা হারিকেন জ্বলছে, হারিকেনের আগুনের আলো আর কতটুকু জায়গা নিয়ে হয়েছে, বাকি জায়গাটা অন্ধকার। কাউকে যে ডাকবেন ডাকলেনও, কিন্তু সারা শব্দ পেলেন না, চাকর বাকররা তখন সবাই ঘুমাচ্ছে। এক জায়গায় একটা কাঠের বেঞ্চি ছিল, সেই বেঞ্চিতে লালুর বাবার গরিব মক্কেলরা বসত। লালুর বাবা তো উকিল, গরিব মক্কেলরা বসত ওই জায়গাটা গরিবদের জন্য, সেই মানে বড়লোক আর গরিব সমাজের উচ্চ জাতেরা, উচ্চ মানুষগুলো, উচ্চ শ্রেণীর মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষদের এক সঙ্গে এক পাশে বসত না। তখনকার সমাজে এইরকম একটা উচ্চ নিচ এইরকম ভেদাভেদ ছিল, জাতপাতের বাধা নিষেধ ছিল অনেক। কিন্তু গুরুদেব, নন্দরানীর গুরুদেব তর্করত্ন মহাশয়, তাকে ওই বেঞ্চিতেই বসতে হলো। তিনি জানেন ওটা গরিব মানুষদের বসার জায়গা, কিন্তু তাকে সেখানে বসতে হলো বলে তিনি ব্রাহ্মণ মানুষ, সমাজের উঁচু স্তরের মানুষ, কত বড় বড় মানুষ তার শিষ্য শিষ্যা হয়ে আছেন, তাকে এইরকম একটা আসনে বসতে হলো, এটা তার মান সম্মানে ভীষণভাবে লাগলো। কিন্তু করার কিছু নেই, তাহলে এই জায়গাটার মধ্যে তখনকার দিনের উঁচু নিচু, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, এ জাত সেই জাতের যে একটা নিয়মকানুন বাধা নিষেধ ছোঁয়াছুঁয়ের একটা বালাই ছিল, সেই সমাজ ব্যবস্থার সমাজের সেই চিত্রটা এখানে শরৎচন্দ্র আমাদের তুলে ধরলেন এই ঘটনাটার মধ্যে। যাই হোক, উপায় না পেয়ে সেখানেই কোনো রকমে নিজের এই কোঁচার কাপড়টা দিয়ে গা জড়িয়ে তিনি ওখানে শুলেন। সেখানেও সবেমাত্র ঘুমটা এসেছে, সেখানে আরাত উৎপাত উপস্থিত হলো, পশ্চিমের ডাঁশ মশা তাকে আক্রমণ করলো হাজারে হাজারে। পশ্চিমের পূর্ব দিক থেকে তিনি এসেছেন, পশ্চিমে অর্থাৎ পূর্ববঙ্গ থেকে পশ্চিমে এসেছেন, পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে এসেছেন আর কি, পূর্ববঙ্গ থেকে পশ্চিমের দিকে ডাঁশ মশা আক্রমণ করলো। তিনি প্রথমে গামছা দিয়ে হাত পা নেড়ে সে মশা তাড়াবার ব্যবস্থা করলেন, কিন্তু পারলেন না, উঠে গেলেন আর এক জায়গায়, সেখানেও মশারা তাকে আক্রমণ করলো, সেখান থেকে আর এক জায়গায়, সেখানেও তাকে আর আক্রমণ করলো। ক্রমাগত তিনি হাত পা দিয়ে মশা তাড়াতে থাকলেন, গামছা দিয়ে গামছাটা বারে বারে দোলাতে লাগলেন যাতে মশা না আসে, কিন্তু তা সত্ত্বেও তিনি কিছু করতে পারলেন না। এবার দেয়ালের একটা কোণ ঘেঁষে তিনি বসে পড়লেন এবং মনে মনে ভাবলেন যে যা, যত পারিস, মশাদের উদ্দেশ্যেই বললেন, যত পারিস তোরা কামড়া, তার পক্ষে আর পেরে ওঠা সম্ভব নয় বলে একটা দেয়ালের পিঠ দিয়ে যতটা সম্ভব পিঠটাকে দেয়ালে ঠেসে ধরে তিনি সেখানে বসেই ঘুমিয়ে পড়লেন। কারণ সারাদিনের ধকল তার ওপর দিয়ে গিয়েছে, একটা জার্নি, অনেক দূর থেকে এসেছেন, গাড়ির একটা ধকল আছে, তারপর একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গিয়েছে, তার একটা ধকল আছে, ক্লান্তিতে তার ঘুম চলে এলো, তিনি বেহুঁশ হয়ে ঘুমাতে লাগলেন। পরের দিন সকালে নন্দরানী উঠলেন, ভাবলেন গুরুদেবকে আগের দিন ভালো মতো সেবা যত্ন করা হয়নি, আজ ভালোভাবে সেবা যত্ন করবে। সকাল সকাল উঠে গুরুদেবের ঘরের সামনে গিয়ে দেখলেন তার ঘর খোলা, ভাবলেন যে তার আগেই গুরুদেব উঠে পড়েছেন, লজ্জা পেলেন একটু। কিন্তু ঘরের মধ্যে গিয়ে দেখলেন গুরুদেব কোথাও নেই এবং সমস্ত জিনিস তোলপাড় হয়ে আছে। ওই যে গুরুদেব জল পড়ার ভয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক এইসব করে খাটটা সরাচ্ছিলেন, তাতে ঘরের জিনিসপত্র, তার পূজার সরঞ্জাম, তার ব্যাগ ইত্যাদি ইত্যাদি লণ্ডভণ্ড হয়ে গিয়েছে ঘরের মধ্যে। দেখে একটু অবাকই হলেন, কিন্তু গুরুদেব গেলেন কোথায়? নন্দরানীর মনে তখন সেই প্রশ্ন। বাইরে বেরিয়ে এসে হঠাৎ একটা দেয়ালের কোণায় কী যেন বসে আছে, কাছে গিয়ে দেখলেন গুরুদেব ওই রকম বসে আছেন এবং বেহুঁশ হয়ে ঘুমাচ্ছেন।
তার কোনো নিঃশ্বাস প্রশ্বাসেরও আওয়াজ পাওয়া যাচ্ছে না, নাক ডাকারও আওয়াজ পাওয়া যাচ্ছে না, এতটাই বেহুশ। তখন নন্দরানীর একটা সন্দেহ হলো, সন্দেহটা আবার মুখেও ঠিক প্রকাশ করা যায় না, এমনই এক সন্দেহ। তার শরীর ঠিক আছে তো গুরুদেবের? তার প্রাণ বিয়োগ হয়ে যায়নি তো? তিনি মারা যাননি তো? এরমভাবে হয়তো ঘরের মধ্যে শারীরিক অসুস্থতার জন্যে বাইরে বেরিয়ে এসেছেন, আর থাকতে না পারে এখানেই বসে পড়েছেন, এখানেই প্রাণটা চলে যেতে পারে। গুরুদেব বলে ডাকলেন, গুরুদেব গুরুদেব করে, এবং গুরুদেব চোখ মেলে তখন তাকালেন। তিনি তখন সমস্ত কিছু বললেন, ঘরের মধ্যে জল, যেখানে যাচ্ছে জল পড়ছে, পুরো ছাদটাই ফেটে গেছে, নন্দরানীকে সব জানালেন, এবং বাইরে বেরিয়ে এসেও তার নিস্তার নেই, পশ্চিমের ডাঁশ মশা তাকে তাড়া করেছে, সেখানেও উৎপাত। এই পর্যন্ত আমরা পড়িয়েছি। এবার কি হলো? এবার নন্দরানী গুরুদেবকে বহু অনুরোধ করছেন তাকে ঘরে যাওয়ার জন্যে, কিছুতেই ঘরের মধ্যে যাবেন না, তাই বলছে বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বহু প্রয়াস, প্রয়াস মানে চেষ্টা, গুরুদেবকে বাইরে থেকে ঘরে আনার জন্যে বহু চেষ্টা করা হলো, অনেক সাধ্য সাধনা করা হলো, করার পর গুরুদেব ঘরে এলেন। সেই গুরুদেবের যে অবস্থা, গায়ে হয়তো দেখলেন গল্পে লেখানে মশা যে কামড়েছে, তার লাল লাল দাগ, তারপরে অনেক রাত অবধি জেগেছেন, মশাদের সঙ্গে লড়েছেন, জলের ফোঁটার সঙ্গে লড়াই করেছেন, ঠিকমতো ঘুমও হয়নি, দেখেই বোঝা যাচ্ছে তার শরীরের ওপর দিয়ে একটা বিরাট ঝড় বয়ে গিয়েছে। এইসব দেখে নন্দরানীর দু চোখ জলে ভরে উঠল, কারণ তার গুরুদেব তাকে আনার জন্যে তিনি কত দিন ধরে সাধ্য সাধনা করছেন, গুরুদেব এলেন, তারপরে তার এই অবস্থা। সেই রকম অশ্রুসজল, অর্থাৎ চোখের জল নিয়েই গুরুদেবকে বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুঁড়ে নামবে কী করে? সত্যি তো তিনতলা বাড়ি, তাহলে আর ওপর তলা আরও যে দুটো তলা আছে, আরও দুটো ঘর আছে, তার সব ছাদই কি ফেটে জল পড়ছে? তা তো হওয়ার নয়, সেটা একটা অসম্ভব ব্যাপার। সেই জল আপনার গায়ে পড়লো কী করে? কিন্তু নন্দরানী এই কথা বলতে বলতেই তিনি ধরে ফেলেছেন, বিরাট একটা সন্দেহ তার মধ্যে জেগে উঠেছে, কিন্তু বলতে বলতেই তার সহসা, সহসা মানে হঠাৎ মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল, সেই সকাল হয়ে গিয়েছে তখনও পড়ছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ, একটা বরফের বিরাট টুকরো ওখানে বাঁধা আছে, বেশিরভাগটাই গলে গিয়েছে, তবে সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে, তাই তখনও জল পড়ে যাচ্ছে। ভয়ঙ্করভাবে রেগে উঠলেন নন্দরানী, পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, আদেশ জারি করলেন, হারামজাদা লেলো কোথায়, কাজকর্ম চুলোয় যাক গে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন, মানে এমন উন্মাদের মতো কাণ্ড করছেন, ছুটোছুটি করছেন, চিৎকার করছেন নন্দরানী, যে লালুর বাবা মানে হতবুদ্ধি, মানে কি যে করবেন ভেবে পেলেন না, বুদ্ধি হারিয়ে ফেলেছেন। তখন স্ত্রীকে বললেন, আরে কি কাণ্ড করছো, হলোটা কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রাশ্চিত্য করব। পাতক মানে পাপি, আমি মহাপাপ করেছি কি না? গুরুদেব মানেই হচ্ছে জীবিত ভগবান প্রায় নন্দরানীর কাছে, জীবিত ঈশ্বর, মানুষের শরীরেই তিনি ঈশ্বর। তাকে তার ছেলে লেলো, লালু এইরকম হেনস্থা করেছে, অপদস্থ করেছে, অপমান করেছে। হয় তুমি লালুকে এই বাড়ি থেকে তাড়াও, নাহলে আমি গঙ্গায় ডুবে মরে এই পাপের প্রাণ আমি বিসর্জন দিয়ে গঙ্গায় আমি প্রাশ্চিত্ত করব। মানে আমি যা পাপ করেছি, আমার ছেলে এই কাজ করেছে, মানে আমার দ্বারাই এই পাপ হয়েছে। গুরুদেবকে ডেকে এনে, নিমন্ত্রণ করে ডেকে এনে তার এই রকম হেনস্থা, আমার ছেলে করেছে মানে এই পাপ আমারই, আমি তার এই সংশোধন করব, কারেকশন করব গঙ্গায় ডুবে মরে। প্রাশ্চিত্ত, সংশোধন, কারেকশন। লালুর বাবা তখন বললে, কি করলে সে? বিনা দোষে গুরুদেবের দশা, দশা মানে অবস্থা, দশা কি করেছে চোখে দেখে এসো। তখন সবাই গেলেন ঘরে, নন্দরানী সব বললেন, সব দেখালেন, স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? ভয়ঙ্কর এই দুষ্টু ছেলেকে নিয়ে আমি কি করব? কিছুদিন আগেই নন্দরানীকে আর এক বিপদে ফেলেছেন, সে ঘটনা আমরা জানি। তাই দিয়েই আমাদের গল্প শুরু হয়েছিল। গুরুদেব তখন ব্যাপারটা সমস্ত বুঝলেন, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। আর তাছাড়া কোনো তো গুরুদেবের উপায় নেই হা হা করে হেসে। প্রথমত বোকামোর পরিচয় দিয়েছেন, তিনতলা বাড়ির ছাদ, তিনটে ছাদ পেটে জল, তার একতলার ঘরে জল তার গায়ে পড়বে কি করে, এখানে একটা বোকামো করেছেন। আবার শরীরের যে একই জায়গায় জল পড়ছে সেটা ভেবে তো তার একটা দেখা উচিত ছিল। তিনি নিজের বোকামোটা ঢাকার জন্যে হো হো করে হেসে উঠলেন। লালুর বাবা কি করলেন? লালুর বাবা আরেক দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। এই মুখটা কেউ দেখতে পেল না, লালুর বাবা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, আমরাও দেখতে পেলাম না, নন্দরানী দেখতে পেলেন না, গুরুদেব দেখতে পেলেন না, আশেপাশে চাকর বাকররাও দেখতে পেলেন না। সেই মুখের অভিব্যক্তি, তার এক্সপ্রেশনটা কেমন হয়েছিল তার ছেলের এই কাণ্ড দেখে, আমরা একটা অনুমান করে নিতে পারি। তিনি কি ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিলেন? কিন্তু ছেলের দুষ্টুমিতে যে তিনি রেগে যাবেন এমন তার আচরণে এই রকম এর আগে দেখা যায়নি। মায়ের যখন পা মুচকে দিয়েছিল ওই রকম একটা কাণ্ড করে, তখনও লালুর বাবা সেই ছেলের পক্ষ নিয়েই নন্দরানীকে মাস্টার রাখতে দেয়নি। অর্থাৎ ছেলের দুষ্টুমিকে তিনি ঠিক সাপোর্টও করছেন না, সমর্থনও করছেন না। আবার ব্যাপারটা যে ভয়ঙ্কর একটা গুরুতর ব্যাপার, এর জন্যে যে তাকে শাস্তি দিতে হবে, ভয়ঙ্কর একটা শাস্তি দিতে হবে, যে কাণ্ড করেছে, ঘরের অতিথি একজন গুরুদেব তাকে যে এইরকম হেনস্থা করেছে, তার জন্যে লালুকে হয়তো মেরে ধরে একদম ভয়ঙ্করভাবে শাসন করে দিতে হবে, এটাও হয়তো তিনি চাচ্ছেন না। গুরুদেব এই রকম একটা বুদ্ধিদীপ্ত দুষ্টুমিকে তিনি হয়তো নন্দরানীর স্বামী লালুর বাবা তিনি হয়তো মনে মনে মজাটাকে উপভোগ করছেন, কিন্তু সেই মজাটা এরা দেখে ফেলবে বলেই হয়তো ভাববে যে ছেলেকে প্রশ্রয় দিচ্ছে এই রকম একটা ঘটনায়, তাই বোধহয় তিনি মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন নীরবে, কোনো রকম গলার আওয়াজ না করে। চাকররা এসে বললে, চাকরদের কিন্তু পাঠিয়েছেন তিনি লালুকে ধরে আনতে নন্দরানী, চাকররা এসে বললে, লালুবাবু কোঠি মে নেহি হায়। লালু সব হিন্দুস্তানি চাকর, লালু বাড়িতে নেই, সে কি আর থাকে? আর একজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না। কে এই মাসিমা? পরের লাইনেই আছে, মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে, সেইখানে চলে গিয়েছে লালু, জানে এখন বাড়ি ফেরাটা বিপজ্জনক। লালুর লালুদের সঙ্গে, লালুর মা, লালুর বাবা, এদের সঙ্গে সেই মাসিমা মেসোমশাই, তাদের খুব ভালো একটা সম্পর্ক আছে, দুই বাড়িতে আসা যাওয়া আছে। সঙ্গে সঙ্গে লালু মাসিমার বাড়িতে চলে গিয়েছে, মাসিমাও লালুকে খুব ভালোবাসে। এরপর লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না, দিন পনেরো এই বাড়ির মানে লালুদের বাড়ির ধারের কাছে এলো না, ত্রিসীমানা, এই যে ত্রি মানে তিন, তিনটে সামনের দিকটা সম্মুখ দিক আর যে তিনটে সীমানা আছে তার ধারের কাছে, অর্থাৎ বাড়ির আশেপাশে কোথাও আর লালুকে পনেরো দিনের জন্য দেখা যায়নি। নন্দরানীর রাগ হয়তো ছোট গল্প, এবার আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে ছোট গল্পের সার্থকতা, যে এরপরে যখন লালু পনেরো দিন পরে এলো তখন কী হলো, কী ঘটনা ঘটল, সত্যিই কি নন্দরানী সেই লালুর ওপর ভয়ঙ্কর রাগটাকে পুষে রেখেছিলেন, গুরুদেব তো চলে গিয়েছেন কবে, লালুর বাবাও কি লালুর ওপর রেগে গিয়েছিল, লালুর বাবা যে রেগে যাবে এটা তো আমাদের মনেই হয় না, অর্থাৎ সেই রাগ কি এখনো আছে, না লালুকে ফিরে পাওয়ার জন্যে মায়ের মন, লালু কবে আসবে এর জন্যে মায়ের মন তো, সন্তানের প্রতি মায়ের যে স্নেহ ভালোবাসা দয়া মায়া, এতদিন লালুকে দেখেনি বলে তার সমস্ত রাগ জল হয়ে গিয়ে আবার লালুকে বুকে টেনে নিয়েছে। মার সন্তানের সম্পর্ক তো এইরকম, এইভাবেই নানা জনে আমরা নানা রকম চিন্তাভাবনা করে সেই অংশটুকু আমাদের মতো করে সাজিয়ে নিতে পারি, এর জন্যেই ছোট গল্প, আর এই জন্যেই শরৎচন্দ্রের হাতে এই লালু গল্পটা এত সার্থকতা অর্জন করেছে। তাহলে আমরা দেখলাম যে লালুর উপস্থিতি সরাসরি উপস্থিতি গল্পে কোথাও নেই, অথচ যে ঘটনাগুলো ঘটে গেল সমস্ত লালুকে কেন্দ্র করে, এটাই লেখকের একটা শিল্প নৈপুণ্য, একটা খুব আর্টিস্টিকভাবে লালুর সম্বন্ধে গল্পটা বলে দিলেন। অন্যান্য গল্প, অন্য যে দুটো গল্প আছে সেখানে কিন্তু ডাইরেক্ট সরাসরি লালুর উপস্থিতি আছে, কিন্তু এটা লালুর সম্বন্ধে বলে লালুর দুষ্টুমির পরিচয় আমাদের দিলেন। আজ এখানেই শেষ করছি, এই সম্বন্ধে এই এরপরে আমি যেসব প্রশ্নগুলো দেব সেইগুলো তোমরা করবে, আর আজকে শুধু প্রশ্নই দেব আর কিছু দেব না, ঠিক আছে, ছুটি।